الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় দর্শক শ্রোতা আবারও একবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আসহাবে সুফা নিয়ে। ইনশাআল্লাহ আজও আমরা এই অনুষ্ঠানে একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব যিনি আসহাবে সুফাদের অন্তর্ভুক্ত ছিলেন। তো আসুন অনুষ্ঠান দেখার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহর নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আসুন আমরা নিয়ত করি যে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দিন অর্জনের জন্য এই অনুষ্ঠান থেকে আমরা যা কিছু শুনবো শিখবো চেষ্টা করব এর উপর আমল করার, এবং আরও চেষ্টা করব এই হাদিসে পাকগুলো এই বাণীগুলো অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রিয় আকা মক্কি মদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করার ফজিলত ও বরকত শ্রবণ করেনি। আমাদের প্রিয় আকা মক্কি মদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ হাহাকার করবে, চিৎকার করবে, নফসি নফসি করতে থাকবে, তো ওই কিয়ামতের দিবসে বলা হচ্ছে তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তখন সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সকল ব্যক্তিরা কারা যারা আরশের ছায়া পাবে কিয়ামতের ময়দানে? তখন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তারা কারা? নাম্বার এক হলো মান ফাররাজা আন মাকরুবি উম্মতি, অর্থাৎ যে ব্যক্তি আমার উম্মতের দুঃখ পেরেশান দূর করবে। নাম্বার দুই মান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে। নাম্বার তিন ওয়ামান আখার সলাত আলাইয়া, আর ওই ব্যক্তি যে আমার প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা একটু চিন্তা করে দেখি, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ নাফসি নাফসি করতে থাকবে, কিতাবের মধ্যে বলা হচ্ছে এটি এমন একটি দিন হবে যেই দিন মানুষ হাহাকার করতে থাকবে, যা আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে প্রায় সময় এ বিষয়ে বয়ান শ্রবণ করে থাকি যে এমন কঠিন দিনে কে বা চাইবে না যে আল্লাহ তাআলার আরশ নিচে ছায়া পাওয়ার। এটি এমন দিন যেই দিনে সূর্য অতি নিকটে থেকে অতি নিকটে তাপ বর্ষণ করবে, তাপ দিবে, আর সেই তাপের ফলে মানুষ জ্বলে যেতে থাকবে, সে ক্লান্ত হয়ে যাবে, তার গা দিয়ে ঘাম ঝরতে থাকবে, আরও সে অনেক কষ্টের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো ওই দিন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া থাকবে, ওই আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আর আরশের নিচে যারা ছায়া পাবে তারাই হবে সফল কাম ব্যক্তি, আর এদের মধ্যে তিনজন ব্যক্তি হচ্ছে সফল কাম যারা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার এক আমরা শুনলাম যে যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের দুঃখ দুর্দশা পেরেশান দূর করবে। নাম্বার দুই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে জীবিত করবে এবং যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করবে। তো আসুন আমরা নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণ দরুদে পাক পাঠ করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় দর্শক, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আজও আমরা এমন একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব, এমন একজন আসহাবে সুফার আলোচনা শ্রবণ করব যিনি এক আল্লাহকে মেনে নিয়েছেন, যিনি তাকওয়া ও পরহেজগারিতার ফুল দিয়ে নিজেকে সুভাষিত করেছেন, যিনি সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী হয়েছিলেন, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি হয়েছিলেন, তিনি আর কেউ নই, তিনি হলো আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একনিষ্ঠ প্রিয় সাহাবি হযরতে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আজ আমরা জানব হযরতে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। হযরতে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরানের বাসিন্দা ছিলেন, তার পূর্বপুরুষরা অগ্নি উপাসক ছিল, ছোটবেলা থেকেই তিনি সরল ও শান্ত মনোমানসিকতার ছিলেন। তিনি শিশুদের সাথে খেলা করার পরিবর্তে তিনি আগুন নিয়ে খেলা করতেন, তিনি আগুন জ্বালাতে ব্যস্ত থাকতেন, কিন্তু ওই আগুন জ্বালানোর মধ্যে তার মাঝে কোনো প্রশান্তি ছিল না, তার আত্মা তৃপ্তি পাচ্ছিল না, তিনি সত্য ধর্ম অন্বেষণ করতে লাগলেন, সত্য ধর্ম সন্ধান করতে লাগলেন। তিনি নিজ মাতৃভূমি ছেড়ে দিয়ে সিরিয়ায় চলে যান, সেখানে তিনি বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে উঠা বসা করতে লাগলেন। তো তার মাঝে একটি ভাবনা, একটি আকাঙ্ক্ষা বিদ্যমান ছিল, আর তা হলো সত্য দিনের সন্ধান। কীভাবে সে সত্য ধর্মের সন্ধান করবে, কীভাবে সে সৎ ব্যক্তির সঙ্গ অবলম্বন করবে, তার মাঝে এই চিন্তা চেতনা বিরাজ করতে লাগলো। অবশেষে তিনি একজন সন্ন্যাসী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি বলুন যে আমি এখন কী করব, আমি কার সঙ্গ অবলম্বন করব। তখন ওই সন্ন্যাসী বলতে লাগলো, হে সত্য সন্ধানী ছেলে, আমি এই পৃথিবীতে এমন কাউকে দেখি না যার সঙ্গ তুমি অবলম্বন করবে, তবে শুনে নাও, এমন একজন ব্যক্তির আগমনের সময় ঘনিয়ে আসছে যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্মের অনুসরণ করবে, দুই পাহাড়ের মাঝখানে হিজরত করবে, আর সেখানে প্রচুর পরিমাণ খেজুর পাওয়া যাবে এবং তার দু কাঁধের মাঝখানে নবুয়তের মোহর দেখা যাবে, নবুয়তের নিদর্শন দেখা যাবে। যখন তুমি তাকে পাবে তার সঙ্গ অবলম্বন করবে। যখন ওই সন্ন্যাসীর ইন্তেকাল হয়ে গেল তো তিনি একাকিত্ব অবস্থায় দিন যাপন করতে লাগলেন। অবশেষে তিনি এক কাফেলার সাথে রওনা দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওই কাফেলাওয়ালারা তাকে এক ইহুদির কাছে বিক্রি করে দিল, তাকে গোলাম বানিয়ে দিল, অবশেষে সে দাসত্বের শিকলে আবদ্ধ হয়ে গেল। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সে এভাবে দশ বার বিক্রি হয়েছে, অর্থাৎ এক এক মালিকের কাছ থেকে এক এক মালিকের কাছে সে বিক্রি হয়েছে। অবশেষে তিনি মদিনা মুনাওয়ারায় এসে পৌঁছে, তখন তিনি গোলাম ছিলেন, দাস ছিলেন। তো তিনি এভাবে দিন অতিবাহিত করতে লাগলেন। তো একবার কি হলো, তিনি খেজুর পাড়ার জন্য গাছে উঠলেন, গাছ থেকে তিনি খেজুর পাড়ছিলেন, এমন সময় কেউ বলতে লাগলো যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসছেন, আর তিনি কুবা নামক স্থানে অবস্থান করছেন। তখন তার হৃদয় ব্যাকুল হয়ে গেল, তার অন্তর অস্থিরতার মাঝে ডুবে গেল। সে তাড়াতাড়ি গাছ থেকে নেমে জিজ্ঞাসা করলো কোথায় তিনি অবস্থান করছে। তখন তিনি তার কাছ থেকে সংবাদ সংগ্রহ করলেন। যখন তার ইয়াহুদি মালিক তার এই অবস্থা দেখতে পেল, তখন তাকে ধমক দিয়ে বলল, যাও তুমি তোমার কাজে যাও, তুমি গিয়ে তোমার কাজ করো, তোমার এই অবস্থা কেন? তখন সে চুপ হয়ে চলে গেলেন কাজের মধ্যে। তো তিনি হঠাৎ সুযোগ পেয়ে খেজুর নিলেন। খেজুর নেওয়ার পর তিনি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গেলেন। আর পূর্বে কিন্তু ওই সন্ন্যাসী ব্যক্তি ইয়াহুদি পাদ্রি তাকে বলে দিয়েছিল যে ওই নবীর কয়েকটি নিদর্শন থাকবে। একটি নিদর্শন হচ্ছে সে সদকা গ্রহণ করবে না, তবে হাদিয়া গ্রহণ করবে। আর অপরটি হচ্ছে তার দু কাঁধের মাঝখানে নবুয়তের সিল মোহর, নবুয়তের নিদর্শন তুমি দেখতে পাবে। তো সালমান ফার্সি তিনি খেজুর নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে উপস্থিত হলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি হচ্ছে সদকা, আপনি গ্রহণ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ওই খাবারগুলো, ওই খেজুরগুলো দিয়ে দিলেন, কিন্তু তিনি এখান থেকে কোনো কিছু আহার করেননি। যখন সালমান ফার্সি এই ঘটনা দেখল, তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন একটি নিদর্শন তো পূরণ হয়ে গিয়েছে, আর সেটিকে তিনি সদকা গ্রহণ করেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা আহার করেন না। তো তিনি চলে আসলেন, অতঃপর তিনি আবারও সুযোগ বুঝে কিছু খেজুর নিলেন। খেজুর নিয়ে ওই কুবা নামক স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে চলে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে হাদিয়া, আপনি গ্রহণ করুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহার করলেন এবং সাহাবাদের মাঝেও বণ্টন করে দিলেন। এই ঘটনা দেখে সে মনে মনে ভাবতে লাগলো যে আমার অপর নিদর্শনটিও আমি পেয়ে গিয়েছি, আর সেটা কি? সেটা হচ্ছে আখিরি জামানার নবী, তিনি সদকা গ্রহণ করবেন না কিন্তু হাদিয়া গ্রহণ করবেন। আর এখন তিনি হাদিয়া গ্রহণ করলেন। তো আরও একটি নিদর্শন তিনি দেখতে পেল যে তার মাঝে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে নবুয়তের নিদর্শন চমকাচ্ছে, নবুয়তের আলো উদ্দীপ্ত হয়ে আছে, নবুয়তের আলো ছড়াচ্ছে। তখন তিনি এই অবস্থা দেখে তিনি ওই বারগাহে রিসালাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সান্নিধ্য অবলম্বন করতে লাগলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি কিন্তু গোলাম ছিলেন, দাস ছিলেন, কিন্তু তার মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা বিরাজ করছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত তার মাঝে ছিল। তিনি সর্বদা যখনই সুযোগ পেত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেতেন, কিন্তু তার মালিক, তার মুনিব সে ইহুদি ছিল, বিদায় তাকে অনেক রকম অত্যাচার করত। আর তার আজাদ হওয়ার ব্যাপারে কয়েকটি মতভেদ থাকলেও একটি মতভেদ এটিও রয়েছে যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত হওয়ার জন্য তার মালিক তাকে শর্ত দিয়ে দিল। কী শর্ত? বলা হলো, তুমি কিছু দিনের মধ্যে, নির্দিষ্ট একটি দিনের মধ্যে, অর্থাৎ দিন নির্ধারণ করে দিল, এক মাস যাই হয়, ওই দিনের ভিতরে তুমি আমাকে 40 আউকিয়া রূপা দিয়ে দিবে এবং 300টি খেজুর চারা রোপণ করবে। শুধু তাই নয়, ওই খেজুরের চারা রোপণ করবে এবং খেজুরের গাছ বড় হবে, তাতে খেজুর ধরবে এবং সেই খেজুর পাকবে, তারপর তোমার মুক্তি হবে। একটু চিন্তা করে দেখি যে কেমন শর্ত দিয়ে দিল। কেননা ওই মালিক জানতো তার কাছে তো 40 আউকে রূপা দেওয়ার ক্ষমতা নেই, যদি বা সে রূপা দিয়ে দেয় কিন্তু তার কাছে তো ওই গাছ কখন সে লাগাবে, কখন বড় হবে, কখন সেটাতে খেজুর ধরবে, আবার কখন খেজুর পাকবে, এটা তো অনেক সময়। যখন এই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করা হলো, তখন আমার প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে একটি বাগানে গেলেন। ওই বাগানে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘর তো করো, খেজুরের চারা রোপণ করা হবে, বৃক্ষ লাগানো হবে। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্ত করতে লাগলেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মুবারক দ্বারা চারা রোপণ করতে লাগলেন। তবে সাহাবাদেরকে আদেশ দিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত বীজ রোপণ করা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পিছনে তাকাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশেষে চারা রোপণ করতে লাগলেন। পরিশেষে যখন চারা রোপণ করা শেষ হয়ে গেল, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুমতিক্রমে সকলেই পিছনে তাকালো, আর তাকিয়ে দেখে যেই খেজুরের চারা এইমাত্র রোপণ করা হয়েছে ওই খেজুরের চারা বড় হতে লাগলো, শুধু বড় নয় পূর্ণ বয়সে রূপান্তরিত হয়ে গেল, শুধু তাই নয় খেজুর ধরে গেল, শুধু তাই নয় ওই খেজুর পাকা হয়ে কালো রং ধারণ করে নিয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হতে সক্ষম হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কয়েকটি বিষয় অনুধাবন করতে পারি। এক তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মুজেজা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ক্ষমতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মাঝে ছোট খেজুরের চারাকে বড় গাছে রূপান্তরিত করে দিলেন, শুধু তাই নয় সেই খেজুর গাছে খেজুর ধরিয়ে দিলেন এবং সেই খেজুর পেকেও গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে যেহেতু দাস ছিলেন, প্রথমে যেহেতু গুলাম ছিলেন, সেহেতু তিনি যুদ্ধে অংশ নিতে পারেনি। তিনি বদর ও উহুদের যুদ্ধ ব্যতীত সকল যুদ্ধে তিনি বীর বিক্রমভাবে মুজাহিদ হিসেবে তিনি যুদ্ধ করেছেন, এমনকি অনেক যুদ্ধে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। আর খন্দকের যুদ্ধে গর্ত খনন করার যে পরামর্শটি ছিল, এটিও হযরতে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরই ছিল। অর্থাৎ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শক্রমেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সকল সাহাবাদেরকে আদেশ দিলেন সকলে যেন খন্দক খনন করে। এটি ছিল একটি যুদ্ধের কৌশল। হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবিদের মাঝে সবচেয়ে বেশি বয়স তারই ছিল, কেননা তিনি তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের জামানাও পেয়েছে, আবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জামানা, এমনকি সাহাবি হবার সৌভাগ্য অর্জন করেছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে দোয়া দিতেন। এক হাদিসে পাকে বলা হচ্ছে, আস সালমানু খায়রুন, সালমান হলো উত্তম, কল্যাণকর। আবার অপর হাদিসে পাকের মধ্যে রয়েছে, সালমান হলো আমার আহলে বায়াতের মধ্য থেকে। সুবহানাল্লাহ। অন্য ইসারা বলা হচ্ছে যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ব্যক্তি যার জন্য বেহেস্ত অর্থাৎ জান্নাত আকাঙ্ক্ষা করে, জান্নাত চায় যে আমার কাছে সালমান ফার্সি আসো। তো কেউ তাকে জিজ্ঞাসা করলে যে তোমার বাবাকে, তখন তিনি বলতেন, আমি হলাম ইসলাম ধর্মের সন্তান সালমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এ প্রকাশ্য ইন্তেকালের পর তিনি কিছুকাল মদিনায় অবস্থান করেন। তারপর তিনি ইরাকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অতপর কয়েক বছর পর হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাদাইনের গভর্নর নিযুক্ত করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর হয়েও একজন ক্ষমতাসীন ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সাদাসিধে জীবন অতিবাহিত করতেন। তার ব্যাপারে বলা হলো, তিনি একদিন মাদাইনের বাজারে গিয়েছিলেন। তো এক ব্যক্তি, সে ভাবল হয়তো তিনি দিন মজুর, হয়তো সে কুলি বাজারে এসেছে, এই জন্য তাকে বলল যে আপনি আমার সামানগুলো তুলে নেন, আমার জিনিসপত্র তুলে নেন, আমার ঘরে পৌঁছে দিয়ে আসুন। তখন তিনি চুপচাপ হয়ে ওই সামানগুলো, মালপত্রগুলো নিজের কাঁধে উঠিয়ে নিলেন এবং চলতে লাগলেন। পথ চলার সময় লোকেরা দেখে অবাক হয়ে গেল, আরে আমাদের বাদশাহ সে মানুষের মাল বহন করছে, এটা কিভাবে সম্ভব? তখন লোকেরা বলল, হুজুর ইয়া সাইদি, আপনি আমাদেরকে দেন, আমরা এই বোঝা বহন করব, আপনি কেন বহন করবেন? তখন ওই মালিক, যিনি সামানের জিনিসপত্রের মালিক ছিল, সে অনুতপ্ত হল, লজ্জিত হল, সে তার ভুলের জন্য ক্ষমা চাইতে লাগল। অতঃপর বলল, ইয়া সাইদি, এগুলো আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাই। তখন সাইদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, যেহেতু আমি ইচ্ছা পোষণ করেছি, আপনার সামানগুলো, আপনার জিনিসপত্রগুলো আমি আপনার গন্তব্যে পৌঁছে দিব, অতএব যতক্ষণ পর্যন্ত আপনার গন্তব্যে পৌঁছাবো না, আমি এ সামান দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করে দেখি, যিনি একজন গভর্নর, অর্থাৎ ওই রাজ্যের প্রধান, প্রধান হওয়া সত্ত্বেও তিনি একজন সাধারণ লোকের জিনিসপত্র নিজের কাঁধে উঠিয়ে নিলেন। এ থেকে আমি আপনি যে নিজেকে প্রশ্ন করি, যদি আমি কোনো সম্মানে অধিষ্ঠিত হয়ে কোনো পদমর্যাদা আমার অর্জিত হয়ে যায়, তখন যারা আমার নিচের শ্রেণীর মানুষ থাকে তাদের সাথে আমরা কেমন আচরণ করি, তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি, তাকে কি যথাসাধ্য মূল্যায়ন করি, নাকি তাকে তুচ্ছতাচ্ছিল্য করি, তাকে অবহেলা করি? এটা আমাদের জন্য মেসেজ, যা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তো তার ব্যাপারে এসেছে, তিনি অত্যন্ত ক্ষুধাবীরু এবং আল্লাহ তাআলার রাস্তায় দানকারী ব্যক্তি ছিলেন। তার ব্যাপারে এসেছে, হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেতন হিসাবে 4-5 হাজার দিরহাম তিনি পেতেন, কিন্তু এ বেতন থেকে তিনি কোনো কিছু নিতেন না, বরং সম্পূর্ণ টাকা গরিবদের মাঝে বণ্টন করে দিতেন। আর তিনি নিজের সংসার চালানোর জন্য তিনি খেজুর পাতা থেকে জুড়ি তৈরি করে বিক্রি করতেন, আর এ দিয়ে তার সংসার চালাতেন। হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে এসেছে, তিনি 10-ই রজবুল মুরাজ্জাব, তিনি 33 অথবা 36 হিজরিতে তিনি এই দুনিয়া ত্যাগ করেন, অর্থাৎ ইন্তেকাল করেন। তার পবিত্র মাজার শরীফ ইরাকের মাদাইন শহরে বিদ্যমান রয়েছে। তার ব্যাপারে বলা হচ্ছে, তিনি 350 বৎসর, অর্থাৎ 350 বৎসর হায়াত পেয়েছিলেন। অনেকে বলেন যে তিনি 250 বৎসর হায়াত পেয়েছিলেন, তার দীর্ঘ জীবন সে কাটিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা শুনতে পেলাম, যে তিনি কত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তো এ থেকে আমাদেরকেও কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা যেন আমাদের জীবনকে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর অনুকরণ করে, অনুসরণ করে জীবন অতিবাহিত করি। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।